Hello.
শুরু হচ্ছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় জাতিসংঘ চ্যালেঞ্জ, সাফল্য ও ব্যর্থতা। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। শ্রোতারা যেমনটি একটু আগেই শুনলেন যে আজকের এই কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে জাতিসংঘ চ্যালেঞ্জ, সাফল্য ও ব্যর্থতা। আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞদের জবাবের এই আয়োজনে আজ যেসব বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছেন তারা হচ্ছেন ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসেন। অধ্যাপক আমিনা মহসেন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমিনা মহসেন আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ, কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইনে আছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের সিনিয়র ফেলো ডক্টর অমিয় চৌধুরী। অধ্যাপক চৌধুরী, আপনাকে স্বাগতম।
থ্যাংক ইউ।
আমাদের আরও একজন অতিথি যোগ দিচ্ছেন, তাকে টেলিফোনে চেষ্টা করা হচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি দারিদ্র বিমোচন বিষয়ক পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। আমার মনে হয় ডক্টর সেলিম জাহানকে লাইনে পাওয়া গেছে। রয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির দারিদ্র বিমোচন বিষয়ক পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমরা সকলেই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1945 সালে জাতিসংঘ স্থাপিত হয়। মূলত লীগ অফ নেশনসের ব্যর্থতার উপর গড়ে ওঠে সাফল্যের সম্ভাবনা নিয়ে এই সংগঠনটি। 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস। সেই থেকে জাতিসংঘ গত 68 বছর ধরে নানান চড়াই উতরায়ের দিক দিয়ে গেছে। নতুন কোনো বিশ্বযুদ্ধ শুরু হয়নি যদিও এই প্রায় 7 দশকে, তবে সংঘাত হয়েছে অনেকগুলোই। জাতিসংঘ সেই সব সংঘাত থামাতে সবসময় যে সফল হয়েছে তা বোধ করি নয়, তবে বেশ কিছু অস্ত্রবিরতিও হয়েছে নানান যুদ্ধে। যুদ্ধ এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে। আন্তরাষ্ট্রীয় লড়াই কেবল নয়, নতুন করে সন্ত্রাসবাদের দাপটে, বিশেষত 9/11 পর আমরা যে বিশ্বে প্রবেশ করলাম সেটি সম্পূর্ণ এক ভিন্ন জগৎ। যে আশা নিয়ে 21 শতকে বিশ্বের শান্তিকামী মানুষ তার যাত্রা শুরু করেছিলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ধর্মীয় উন্মাদনার এর পথে বাধা হয়ে দাঁড়ালো। এই সম্প্রতি আমরা লক্ষ্য করলাম কেনিয়ায় আল শাবাবের কর্মকাণ্ড। প্রশ্ন উঠতেই পারে এই নতুন সব সংঘাতে জাতিসংঘের ভূমিকা কী হবে। তবে পাশাপাশি এ কথাও সত্যি যে জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধনে সমর্থ হয়েছে। সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সহ বেশ কিছু দেশের অগ্রগতি উল্লেখযোগ্য। এই তো গতকালই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনে বাংলাদেশের অসামান্য অগ্রগতি এবং দারিদ্র হ্রাসে সাফল্যের জন্য দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সাউথ সাউথ কোঅপারেশন IOSSC পুরস্কার পেয়েছেন। গত বছরও শিশু মৃত্যু হ্রাসের পুরস্কার পেয়েছে বাংলাদেশ। সুতরাং এসব ক্ষেত্রে জাতিসংঘের প্রণোদনা অত্যন্ত প্রশংসনীয়। এসব কিছুর আলোকে আজকের এই কল ইন প্রোগ্রাম আমরা সরাসরি এবার প্রশ্ন নিচ্ছি। শ্রোতাদের কাছে সবিনয় অনুরোধ আপনাদের প্রশ্ন সংক্ষেপে রাখার, আর অতিথি প্যানেলিস্টদের কাছে অনুরোধ উত্তর সংক্ষিপ্ত রাখার, পুনরাবৃত্তি না করার। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম শ্রোতার কাছে, যশোর থেকে তহিদ। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদ যশোর বাংলাদেশ থেকে বলছি। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে জাতিসংঘ হচ্ছে বিশ্বকে নেতৃত্ব দেয় বা বিশ্বকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে। তো আমরা দেখলে যে আমরা যদি একটু তাকাই দেবো, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া দেশগুলোকে জাতিসংঘের নেতৃত্বে আমরা এগিয়ে আসছি। কিন্তু এর পাশাপাশি আবার যদি দেখি যে রাজনৈতিক ক্ষেত্রটা যদি বিবেচনা করি, তাহলে লিবিয়া সহ বিভিন্ন জায়গাতে যে জাতিসংঘকে পাশ কাটিয়ে শান্তি রক্ষার নামে যে হামলা হয়েছে, এটাই আবার মানে এই ক্ষেত্রে আবার জাতিসংঘের গুরুত্বটাকে কি সেইভাবে আমরা দেখতে পেয়েছি যে জাতিসংঘের গুরুত্বটা সেইভাবে আছে? সব মিলিয়ে আমরা কি বলতে পারি যে জাতিসংঘের যে নেতৃত্ব বা কর্তৃত্ব থাকার কথা সেটা এখনো পুরোপুরি অটুট আছে বিশ্ব পরিচালনায়? ধন্যবাদ।
আমরা এর সঙ্গে সঙ্গে আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ম্যারিল্যান্ডের জার্মান টাউন থেকে মারুফ রহমান। হ্যালো।
হ্যালো, জার্মানটাউন ম্যারিল্যান্ড থেকে মারুফ রহমান বলছি। যে উচ্চাভিলাষী উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, প্রিয় সত্য হলো সংস্থাটি তার থেকে অনেক দূরে সরে গেছে। জাতিসংঘকে যে বৃহৎ শক্তি এবং ধনী দেশগুলো অর্থায়ন করছে, তাদেরই কারণে একদিকে স্বল্পোন্নত দেশগুলো যেমন উপকৃত হচ্ছে ইউনিসেফ, WHO ইত্যাদি অঙ্গ সংগঠনের মাধ্যমে, অন্যদিকে বিশ্ব শান্তির নামে যথেচ্ছাচার বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলুন, রিজনাল ডিসপিউটস বলুন, এসব ক্ষেত্রে জাতিসংঘ কখনো জোরালো ভূমিকা রাখতে পারেনি। আর নিকট অতীতে বাংলাদেশ, বসনিয়া, রোয়ান্ডার গণহত্যার সময় তারা দর্শকের ভূমিকা পালন করেছে। আর বিশ্ব শান্তির ক্ষেত্রে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল নামক একটি এলিট ক্লাবের কাছে জিম্মি। এই ক্লাবের স্বার্থে বাইরে যায় এমন একটি পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, একটা বিবৃতিও তারা দিতে পারে না ভিটো নামক একটি অস্ত্রের কারণে। এখন প্রশ্ন হলো, গত 25 বছরে জাতিসংঘের কার্যক্রম বিবেচনায় নিয়ে একথা কি বলা যায় যে অদূর ভবিষ্যতে জাতিসংঘ একটি বৃহৎ শক্তির সঙ্গে পরিণত হতে পারে? ধন্যবাদ।
দুজনের প্রশ্নেই আমরা লক্ষ্য করেছি যে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারটি প্রশংসিত হয়েছে, অর্থনৈতিক সহযোগিতা কিংবা প্রণোদনার বিষয়টি প্রশংসিত হয়েছে, বিভিন্ন প্রজেক্টের ব্যাপার প্রশংসিত হয়েছে, কিন্তু পাশাপাশি এই উদ্বেগও রয়ে গেছে যে জাতিসংঘ কি শেষ পর্যন্ত ঠুটো জগন্নাথ হয়ে যাচ্ছে কিনা। আমরা প্রথমেই অধ্যাপক আমিনা মহসিনের কাছে যাচ্ছি।
যেনারা প্রশ্ন করেছেন, অ্যাকচুয়ালি জাতিসংঘের ম্যান্ডেট কি ছিল সেটা আমাদেরকে দেখতে হবে। জাতিসংঘ কিন্তু একটা ইন্টার মানে গভর্নমেন্টাল বডি, মানে আপনি এটাকে যতটুকু ক্ষমতা দেবেন ততটুকুই এটা ক্ষমতাবান হতে পারবে। এবং জাতিসংঘের ম্যান্ডেটে কখনই ছিল না যে কোনো ব্যাপারে, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে বা যেটাকে আমরা বলি ন্যাশনাল জুরিসডিকশন, এরকম কোনো ব্যাপারে সেটা হস্তক্ষেপ করতে পারে না। এবং সেটা উপরে ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং জাতিসংঘ শুধু ইন্টারভিন করতে পারে, যেটা আমরা বলি ইন কেসেস অফ হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন বলা হয়, কিংবা যেটা মানে বারবার আসছে যে অর্থনৈতিক উন্নয়নে জাতিসংঘের একটা ভূমিকা আছে এবং সামাজিক উন্নয়নে আছে। এই যে সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, এগুলোর উপরে ভিত্তি করেই তো, যেগুলোকে আমরা সফট সিকিউরিটি ইস্যুস বলি, উপরে ভিত্তি করেই আমরা দেখি যে হার্ড কোর সিকিউরিটি কিংবা মিলিটারি সিকিউরিটি সেটা দাঁড়িয়ে থাকে। এখন যেটা সন্ত্রাসবাদ যেটা আছে, সেখানে জাতিসংঘ কেন ইন্টারভিন করতে পারছে না? আসলে সেখানে তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এরা হলো নন স্টেট অ্যাক্টর্স এখানে, সেখানে। এবং শুধু এটা মানে জাতিসংঘের ঠিক আমি বলবো ম্যান্ডেটের ভিতরেও পড়ে না, এবং জাতিসংঘের সে ক্ষমতাও নেই যে এগুলোকে এসে থামাবার। মানে আমি তো একটা প্রতিষ্ঠান থেকে ততটুকুই আশা করতে পারি যতটুকু তাকে আমি ক্ষমতা দিয়েছি। আমি যেটা প্রথমে বললাম, এটা তো একটা ইন্টার গভর্নমেন্টাল বডি, আমাদেরকে আমাকে সেটা মাথায় রেখে এগিয়ে যেতে হবে যখন আমি এটা ক্রিটিক করছি। মানে ইটস ইজি টু ক্রিটিসাইজ ইট, বাট এটা কনস্টিটিউশন, সবকিছু দেখেই আমাকে এগোতে হবে। হ্যাঁ, আমি একেবারে ম্যারিল্যান্ড থেকে মারুফ যেটা বলেছেন আমি ওনার সাথে একমত যে এই যে ভিটোর কারণে আমরা দেখছি অনেক ব্যাপারেই আমরা এগিয়ে আসতে পারছি না। আমার মনে হয় ইট ইস টাইম যে আমরা জাতিসংঘের এই যে সিকিউরিটি কাউন্সিলে যে বডিটা আছে, এলিট যে ক্লাবটা আছে, সেটাকে আরো প্রসারিত করি, কিংবা এক ধরনের একটা গণতন্ত্রায়নের দিকে চাই। আদারওয়াইজ এটা এই ক্রিটিসিজম জাতিসংঘকে সর্বক্ষণই ফেস করতে হবে যে ইট ইজ আ বডি উইচ ইজ লেড বাই দ্য মেজর পাওয়ার্স, কিংবা টু বি মোর স্পেসিফিক মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা।
অধ্যাপক অমিয় চৌধুরী,
অধ্যাপক আমিনা যেটা বললেন তার সঙ্গে আমি সহমত, এবং উনি তো খুব অধ্যাপিকা উনি, এবং ওকে ক্লাসে পড়াতে হয়, একদম একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আসল জিনিসটা ধরেছেন ঠিক। ব্যাপার হচ্ছে যখন ইউনাইটেড নেশনসে গড়ে উঠল, তখনই ইউনাইটেড নেশনসের ভেতরে একটা অসাম্য ছিল আর কি, যে দেয়ার আর সাম স্টেটস আর দেয়ার মোর ইকুয়াল দ্যান আদার্স। এই যে আমিনা যেটা বললেন আর কি, যে এটা গণতান্ত্রিককরণ যদি সিকিউরিটি কাউন্সিল করা হয় অনেক দেশ মেনে নেবে না। কথা ছিল যে ইউনাইটেড নেশনসের এই যে চার্টার, এই চার্টার মাঝে মাঝে এটাকে সংশোধন রিভিশন করা হবে, কিন্তু সেই রিভিশন একবার মাত্র হয়েছে সিকিউরিটি কাউন্সিলের যখন নন পারমানেন্ট মেম্বারদের সংখ্যাটা বাড়ানো হয়। কিন্তু এই যে পারমানেন্ট যেটা ভিটো প্রদানকারী সংস্থা যে রাষ্ট্রগুলো, তাদের কিন্তু আর নতুন করে অন্য কোনো স্টেকে আহ্বান করা হয়নি। এখন 1945 পৃথিবী যা ছিল, আজকের পৃথিবী তাতে কিন্তু অনেকটা পরিবর্তিত, অর্থাৎ অনেক জায়গা আমরা এগিয়ে গেছি। ইউনাইটেড নেশনস কাজ করতে পারে না, তার কারণ হচ্ছে যেমন ধরুন 60s অথবা 50s শেষের দিকে সোভিয়েত রাশিয়া পরপর প্রায় 4-5 বছর তাদের যে দেও, অর্থাৎ তাদের যে কন্ট্রিবিউশন টু ইউনাইটেড নেশন, সেটা তারা দিল না, ডিফল্টার হয়ে থাকলো। সবচেয়ে বেশি যে টাকা দেয় সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস, এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ফলে ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস আমেরিকার অন্য অন্য স্টেটগুলোকে কনভিন্স করার ক্ষমতা একটু বেশি, পার্টিকুলারলি ওয়েস্টার্ন দেশগুলোকে। সুতরাং যার মতটা সবচেয়ে বেশি গ্রাহ্য হচ্ছে এখন, এটা অনেকে স্বীকার করুন চায় না করুন, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হ্যাঁ, যে প্রশ্নকর্তারা যা বলেছেন তাদের সঙ্গে আমি একমত যে ইউনাইটেড নেশনস শুধুমাত্র যুদ্ধ, পৃথিবী থেকে যুদ্ধ বিতাড়নের জন্যই যে এসেছিল তা নয়, এর অন্য কতকগুলো মানবিক মুখ তৈরি করে দেওয়া হয়েছিল, যেটা WHO উনি বললেন, তারপর ধরুন UNSCO ইত্যাদি। অর্থাৎ এইগুলোর মাধ্যমে শুধু রাষ্ট্রগুলোকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে, অর্থাৎ যাতে তারা যুদ্ধবিগ্রহের সঙ্গে জড়িত হয়ে না পড়েন, তাদের ভেতরের যে মানব সমাজ, অর্থাৎ তাদের যে ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা, এইগুলোকে পূরণ করবার জন্য কিন্তু ইউনাইটেড স্টেটসে কতকগুলো মানবিক সংস্থা তৈরি করে দেওয়া হয়েছে। এই মানবিক সংস্থাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কাজকর্ম করেছে। যেমন ধরুন আফ্রিকার বিভিন্ন দেশে যে সমস্ত দারিদ্র বা স্তভুক্ত মানুষ, তাদের খাওয়ার ব্যবস্থা করা বা তাদের কিছু সাহায্য দেওয়া, অর্থাৎ ধরুন অনুন্নত দেশ যেগুলো, অর্থাৎ যেটাকে আমরা এ বলি আর কি, মানে ভালো করে বলবার জন্য বলি উন্নয়নশীল দেশ, যেমন ধরুন ভারতবর্ষ তার ভেতরে একটা, বাংলাদেশ পাকিস্তান সব কিছু আছে। সুতরাং এই দেশগুলোকে যদি এই দেশগুলো মনে করে, যেমন ধরুন ভারতবর্ষে আগে অনেক সময় ইউনাইটেড নেশনসের সাহায্য নিতে অনুচ্ছুক ছিল, কারণ সাহায্য দিতে গেলেই কতগুলো শর্ত মেনে চলতে হয়, ভারতবর্ষ রাজি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে নিয়েছে সাহায্য। সুতরাং ইউনাইটেড নেশনসকে এখন যে অবস্থা, এর এই অবস্থাতে হয়তো বড় যুদ্ধ সামলাবার ক্ষমতায় যে আছে, সেটা কিন্তু এদের নিজস্ব কোনো ক্ষমতা নয়, সে ক্ষমতা হচ্ছে যে বড় বড় রাষ্ট্র যেগুলো ভিটো পাওয়ার যাদের আছে তাদের ভেতরে একটা ব্যালেন্স তৈরি করে রাখা, অথবা ওই ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল অথবা ইউনাইটেড নেশনসের কর্তা যারা, তারা এমনভাবে ব্যাপারটাকে, অর্থাৎ কি ঘটছে বর্তমান পৃথিবীতে, সেইটা যদি তারা দেখান, ব্রিং ইট টু এ লার্জার ফোকাস, তাহলে তারা কার্যকরী যতটুকু করেছেন করতে পারবে।
হ্যাঁ, আমরা ফিরে আসবো আপনার কাছে আবারও। ডক্টর সেলিম জাহান, তিনি তো জাতিসংঘেরই একটি সংস্থার সঙ্গে জড়িত, UNDP-র সঙ্গে জড়িত। ডক্টর সেলিম জাহান, আপনি কি বলেন?
তিনটে বিষয়। একটি হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে 1945-এ যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল তখন তার সনদের দুটো বিশেষ দিক ছিল, একটি ছিল প্রয়োজন থেকে মুক্তি আর একটি ছিল ভীতি থেকে মুক্তি। প্রথমটি অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন বিষয়ক, দ্বিতীয়টি রাজনৈতিক বিষয়ক। এখন এই দুটো বিষয়েই জাতিসংঘের সাফল্য আছে, ব্যর্থতা আছে, এবং এই কথা সত্য যে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে জাতিসংঘের সাফল্য যতখানি, রাজনৈতিক দিক থেকে সাফল্য ঠিক ততখানি নয়, এটা আমরা মেনে নিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে যে জাতিসংঘের কার্যক্রম বা কাজের মধ্যে দুটো দিক আছে, একটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ আর একটি হচ্ছে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন। এখন আমরা প্রত্যেকেই জানি যে জাতিসংঘ একটি আন্তঃরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘে 193টি বা 194টি সদস্যদের প্রত্যেকেরই সমান, অর্থাৎ একটি ভোট আছে, সেই দিক থেকে এটি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। কিন্তু আমরা এও জানি যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের একটা বিশেষ ভূমিকা আছে এবং সেখানে যেহেতু ভেটো ক্ষমতা কয়েকটি দেশের আছে, সে কারণে বহু ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই আন্তঃরাষ্ট্র সংগঠনটি অনেক সময় বিলম্ব করে, যার ফলে জাতিসংঘের জন্য সেটা বাস্তবায়নের ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, এবং বিশেষত রাজনৈতিক দিক থেকে এই প্রবণতাটা আমরা লক্ষ্য করছি, কারণ সেখানে বহু ক্ষেত্রেই বহু শক্তিধর দেশই দ্বিপাক্ষিকভাবে বিভিন্ন বিষয়ের নিষ্পত্তি করতে চায়। আর তৃতীয় এবং শেষ কথা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে বিশ্বের চালচিত্র বদলাচ্ছে, বিশ্বের ক্ষমতার মেরুকরণ যেটা আগে ছিল সেটা বদলাচ্ছে, বিশ্বের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু বদলাচ্ছে, এবং এইটা বদলের সঙ্গে সঙ্গে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের সংস্কারের কথাটিও উঠে আসছে। আমরা এটাও জানি যে আগে যেখানে G7, G8 ছিল সেখানে G20 এখন একটা বিশেষ ভূমিকা রাখছে। সুতরাং ভবিষ্যতে জাতিসংঘের যে বিভিন্ন পরিষদ রয়েছে, সেখানে যে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা রয়েছে, সেগুলো নিশ্চিতভাবে বদলাবে। তো তার জন্য যে দেশগুলো আস্তে আস্তে উঠে আসছে, শক্তিধর হয়ে আসছে, যেমন চীন, রাশিয়া, ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলো, এদেরকে শুধু নিজস্ব শক্তি বাড়ালেই চলবে না, বিশ্বে এবং বিশ্বের বিভিন্ন ব্যাপারে তাদের যে একটা দায়িত্ব আছে শক্তিধর দেশ হিসেবে, সে দায়িত্ব তাদেরকে নিতে হবে। এবং আমার মনে হয় যে আগামী দশকে বা আগামী ২০ বছরে আমরা জাতিসংঘের বিভিন্ন রকমের সংস্কার প্রতিনিধিত্বের ক্ষেত্রে, পরিষদের ক্ষেত্রে দেখতে পাব।
নিশ্চয়ই আমি শ্রোতাদের এই পর্যায়ে জানিয়ে রাখি যে আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে, এবং আজকের বিষয় জাতিসংঘ চ্যালেঞ্জ সাফল্য ব্যর্থতা। আপনারা প্রশ্ন করতে চাইলে সরাসরি এই নম্বরে ফোন করতে পারেন 2026193062। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে। হ্যালো,
হ্যালো, আমি আলমগীর হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। আমার প্রশ্ন, জাতীয় সঙ্গে মিনমিনে কণ্ঠ এবং তার পা টিপে টিপে কথা বলার ঢং, তার সাহিত্য শাসন ও শক্তিমত্তা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়। আজ তা নিয়ে আমাদের ভয়েস আমেরিকার বাংলা বিভাগের কি সময়োচিত আলোচনা অনুষ্ঠান। ভেনেজুয়েলার প্রতিনিধি জাতীয় সঙ্গে ভূমিকা রাখতে আমেরিকায় প্রবেশাধিকার পায় না। সিরিয়ার সংকটে জাতীয় সঙ্গের ভূমিকা নেয় রাশিয়া, ফলে দেখা যায় তার রাজনৈতিক ভূমিকা বৃহৎ শক্তির আদেশে নির্দেশে চলে, তা কখনো পান্তজনের সখার ভূমিকা নেয় না। এই যেন তৃতীয় বিশ্বের এনজিওর ভূমিকার মতন, কোথায় গরিবের সংকট নিরসন নাকি সংকটের সাথে নীরব বসবাস। এ যেন ঋণ গ্রহীতা ঋণের শেকল থেকে মুক্ত হতে পারে না, তেমনি জাতিসংঘ দাতা দেশ থেকে ঋণ মুক্ত নয়। এই প্রসঙ্গে আমাদের চিন্তকদের থেকে কি করে সাদা মতামত শুনতে পারি? আপনাদের সকলকে ধন্যবাদ।
আলমগীরকে ধন্যবাদ। প্রফেসর আমিনা মোহসেন,
উনি যে প্রশ্নটা তুলেছেন, একটা আমার মনে হয় এটা উত্তর অনেকটা আমরা প্রথম রাউন্ডে এটা ডিসকাশন হয়েছে। এখন উনি যেটা বলছেন যে কিভাবে মুক্ত হতে হয়, মানে এখন মুক্ত হওয়ার আমার মনে হয় এখানে যেহেতু আমরা একটা জিনিস ফোকাস করছি, দেখেন জাতিসংঘের আমরা বারবার বলছি যে পৃথিবীর চালচিত্রটা বদলে গেছে। এখন একটা লেভেলে আমরা দেখছি যেটা আন্তঃরাষ্ট্রীয় লেভেল বলেন, সেখানে এক ধরনের ডিপ্লোম্যাসি চলে। আরেকটা যেটা হলো জাতিসংঘের আমার মনে হয় একটা বিরাট অবদান আছে, যেটা সেলিম জাহান সুন্দর করে ডক্টর সেলিম জাহান বলছিলেন এবং উনিও বলছিলেন যে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে, যেটাকে আমরা ট্র্যাকটিভ ডিপ্লোম্যাসি বলতে পারি বা পিপলস লেভেলে, যেখানে আমরা হিউম্যান রাইটস এর কথা বলছি, নাগরিক সমাজের যে একটা ভূমিকা আছে এবং একটা ট্রান্সন্যাশনাল যে একটা বা গ্লোবাল একটা সিটিজেনশিপ, বল আমি সিটিজেনশিপ শব্দটা ব্যবহার করব না, একটা গ্লোবাল অ্যাওয়ারনেস যে তৈরি করছে বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে, সেটা আমার মনে হয় এটা এখান থেকে বের হওয়ার ভূমিকাটা কিন্তু রাষ্ট্র বোধ হয় নিবে না, কারণ রাষ্ট্র একটা অন্য লেভেলে অপারেট করে, তার নিজস্ব একটা বিউরোক্রেসি আছে এবং এখানে অনেক ধরনের ধরেন তাদের নিজেদের ইন্টারেস্ট গুলো কাজ করে। বরঞ্চ আমি বের হতে হলে জনগণ যেটা যারা আছে তারা আমার মনে হয় যে বিভিন্ন জাতিসংঘের যে বিভিন্ন ফোরামস গুলো আছে, যেরকম ইন্ডিজিনাস পিপলস রাইটস ফোরামস আছে, উইমেন্স রাইটস ফোরাম আছে, সিডো আছে, ইকোনমিক ব্যাপারে ফোরাম গুলো আছে, এডুকেশন নিয়ে আছে, যে এমডিজি গোল গুলোর যদি আমরা কথা বলি, এখানে যতটুকু না এসেছিল রাষ্ট্র পক্ষ থেকে তত তার আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি চাপ এসেছিল জনগণের পক্ষ থেকে। এবং আমরা দেখি যখনই জাতিসংঘের স্টেট একটা বা রাষ্ট্র একটা রিপোর্ট নিয়ে যায়, একটা শ্যাডো রিপোর্ট থাকে সিভিল সোসাইটির পক্ষ থেকেও। এবং এখানে আমার মনে হয় যে আমরা যারা, আমি তৃতীয় বিশ্ব শব্দটা ব্যবহার করি না, সেজন্য আমি ব্যবহার করব না এখানে, আমি বলবো যে আমরা যারা অর্থনৈতিকভাবে সেরকম উন্নত দেশগুলো বা অর্থনৈতিকভাবে যে উন্নত দেশগুলো আছে তাদের সম মানে সমতাতে নেই এই মুহূর্তে, আমরা যদি ওদের সাথে একটা নেটওয়ার্কিং করে একটা লবিং করতে পারি, একটা প্রেশার তৈরি করতে পারি যে না জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলকে এখানে ভিটো পাওয়ারটা হয় উঠিয়ে দিতে হবে, কিংবা এটা ইট হ্যাজ টু বি রিডিস্ট্রিবিউটেড, যেখানে দে উড বি ভয়েসেস ফ্রম মিডল ইস্ট থেকে থাকবে, সাউথ এশিয়া থেকে থাকবে, প্রত্যেকটা রিজন থেকে থাকবে, তখনই আমার মনে হয় যেটা ইউনাইটেড নেশনস, মানে এখানে তো কিন্তু ছিল জাতিসংঘ, মানে ইউনাইটেড স্টেটস তো ছিল না রাষ্ট্র চাইতে। আপনি দেখেন এখানে প্রথমেই আছে উই দ্য পিপল, ওই জনগণের ভয়েসটা ঠিকভাবে বের হয়ে আসবে। আমি সেখানেই কিন্তু আশাটা করছি যে এটা মানে জনগণ এবং আমি শিওর আমেরিকাতেও এরকম অনেক জনগণ আছে, আমরা দেখেছি যে সিরিয়ার ব্যাপারটাতেও আমেরিকান জনগণের একটা সোচ্চার ভূমিকা ছিল, আমরা ইয়েতেও যুক্তরাজ্যেও দেখেছি, ইউরোপেও দেখেছি। ওই ভয়েসেসগুলোকে কিভাবে আমরা
আমাদের সম্মানিত অতিথিরা দেন। অধ্যাপক অমিয় চৌধুরী,
উনি যে প্রশ্নটা করলেন ম্যানচেস্টার থেকে, প্রশ্ন না, উনি ওর বক্তব্যটা রাখলেন, ওই বক্তব্যটা ঠিকই, কিন্তু সেটা বাই কম্পালশন ইউনাইটেড নেশনস তার পাকাপা অ্যাকশন পা কাঁপছে অথবা সে কোনো অ্যাকশনস নিতে পারছে না, এটা উনি ঠিকই বলেছেন। তার কারণ হচ্ছে যে ইউনাইটেড নেশনসের যে গঠন, সেই গঠনটাই এই রকম যে তাতে করে ইউনাইটেড নেশনস একত্রিত হয়ে কোনো একটা বড় সিদ্ধান্ত, যেটা বললেন আরেকজন বলেছেন যে সিদ্ধান্ত এক জায়গায় হচ্ছে কিন্তু কার্যকরী করা কিন্তু সেটা খুব ডিফিকাল্ট। ধরুন জেনারেল অ্যাসেম্বলিতে, জেনারেল অ্যাসেম্বলিতে একটা ইউনানিমাস সিদ্ধান্ত হয়ে গেল, এখন সেই সিদ্ধান্তটা কার্যকরী করার দায়িত্ব হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের। এখন সিকিউরিটি কাউন্সিল যদি সেটা কার্যকরী করে না পারেন, অর্থাৎ পাঁচটা দেশের ভেতরে যদি কোনো মতানৈক্য না হয় অথবা যদি পাঁচজনে একমত না হয় অথবা দ্বিমত হয়, তাহলে এটা করা সম্ভব নয়। কোরিয়ার ক্ষেত্রে যেমন হয়েছিল একবার, ধরুন সোভিয়েত রাশিয়া এ করেছিল, অ্যাবস্টেন করেছিল, তখন ওটা ব্যাখ্যা করলো যে অ্যাবস্টেনশন উড নট বি টেকেন ফর নেগেটিভ ভোট, অতএব কোরিয়াতে অ্যাকশন নেওয়া গিয়েছিল। এইবার দেখুন, এই যে আরেক ভদ্রলোক বললেন, যেটা দয়া করে আমাকে মাফ করবেন কারণ নামগুলো সবসময় মনে থাকে,
ডক্টর সেলিম জাহান উনি বলছিলেন।
যেমন ধরুন বলছে, সত্যি আমাদের এই ইউনাইটেড নেশনস যখন তৈরি হয় তখন কিন্তু প্রত্যেকটা স্টেটের মানে যারা সদস্য হচ্ছেন তাদের সভরেনটিকে অর্থাৎ সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়ে এর ভেতরে এসছেন তারা, অতএব তাদের সার্বভৌমত্ব কোনো ক্ষেত্রে জিওপার্ডাইজড হচ্ছে অর্থাৎ খণ্ডিত হচ্ছে বা দেখা হচ্ছে না, এই রকম অবস্থা যদি হয় তাহলে কিন্তু ইউনাইটেড নেশনস কিছু করতে পারবে না। এই যেমন ধরুন, এই যে বললেন একজন সিরিয়ার কথা বললেন, না লিবিয়ার কথা বলেছেন পার্টিকুলারলি, এখন ওখানে টেররিস্টরা এলো, টেররিস্টরা এসে প্রচণ্ডভাবে আক্রমণ করে কিছু নিরীহ মানুষকে মেরে দিল, অথবা ধরুন সিরিয়াতে বারবার আমেরিকা বলছে যে ওরা কেমিক্যাল ওয়েপন্স ইউজ করেছে অথবা আমরা ওদের বিরুদ্ধে শাস্তি দেবো, এগিয়ে যাব, রাশিয়া বলছে ঠিক আছে আমি ইনকোয়ারি করে দেখছি। এখন দেখুন, এইগুলো করতে গেলে যে দেশে হচ্ছে এটা, সেই দেশ যদি স্বীকৃতি না দেয় তাহলে তো কখনোই এটা সেখানে ইউনাইটেড নেশনস প্রবেশ করতে পারে না। যেমন ধরুন, আমি একটা আমার পক্ষে একটা এম্বারেসিং হলেও আমি বলছি, যেমন ধরুন পাকিস্তানের সঙ্গে একটা দ্বন্দ্ব ভারতবর্ষের কাশ্মীরকে নিয়ে, কারণ ঘটনাটা হচ্ছে যে কাশ্মীরকে নিয়ে বারবার ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করছে পাকিস্তান, যে ইন্টারন্যাশনাল একটা সংস্থা সেইটাকে খানিকটা ভেবে দেখুক কীভাবে একটা এ করা যায়, কিন্তু কাশ্মীরে প্রচণ্ড টেররিজম চলছে, লাইন অফ কন্ট্রোলের বাইরে থেকে আসছে ওরা এরা, সুতরাং কিন্তু ভারতবর্ষ তো এটাতে রাজি হবে না, কারণ ভারতবর্ষের তো এটা একটা 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 তাদের স্ট্যান্ড, এবং ইটস দ্য ফ্যাক্ট যে কাশ্মীর ইজ অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ ইন্ডিয়া, কাশ্মীর এখানে জয়েন করেছিল ভারতবর্ষের সঙ্গে। সুতরাং আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে আনলেস দ্য স্টেট রিকগনাইজেস দি অথরিটি অফ দি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, কোনো অর্গানাইজেশনের পক্ষে কোনো একটা দেশের ভেতরে যে সমস্ত কাজগুলো ঘটছে, হিংসাত্মক কাজ ঘটছে অথবা ছোটো ছোটো ব্যাটলস হচ্ছে, সেগুলোকে দমন করার ক্ষমতা ইউনাইটেড নেশনসের নেই। যদি ইউনাইটেড নেশনস দেখে, সিকিউরিটি কাউন্সিল দেখে যে কোনো দুটো দেশের দ্বন্দ্বের ফলে হয়তো একটা কনফ্লাগ্রেশন হতে পারে, একটা একটা এটা সম্প্রসারিত হয়ে যেতে পারে পৃথিবীময়, তখন সে হয়তো ইউনাইটেড
নেশনস,
সেটাও আবার নির্ভর করছে যে ওই যে পাঁচটা বড় বড় শক্তির কথা আছে তারা কিভাবে রিয়াক্ট করছে তার উপরে। আপনি বললেন যে ঠিক আছে এখন সত্যি সময় এসে গেছে, বহুকাল পরে ইউনাইটেড নেশনস গঠন হয়েছিল, নতুন একটা চালচিত্র তৈরি হয়ে গেছে, এখানে নতুন কিছু ইউনাইটেড নেশনসের পার্টিকুলার সিকিউরিটি কাউন্সিলটাকে যদি বড় করে দেওয়া যায়, সেখানে উনি কতগুলো স্টেটের নাম বললেন, হোয়াই নট জাপান, হোয়াই নট জার্মানি, এগুলোও তো খুব শক্তিশালী দেশ এখন, কেউ অর্থনীতির দিক থেকে কেউ অন্য ক্ষমতার দিক থেকে। সুতরাং ঘটনাটা হচ্ছে এই যে আমাদের আমাদের কম্প্রোমাইজ করতে হবে যে ইউনাইটেড নেশনস যা আছে সেইটে সেই রকম থেকে
আমরা আবার ফিরে আসবো। আমি অধ্যাপক অমিয় চৌধুরী আপনার কাছে আবার ফিরে আসবো, অনেকগুলো প্রশ্ন আছে। খুব সংক্ষেপে ডক্টর সেলিম জাহান যদি এটার সঙ্গে কিছু যোগ।
আচ্ছা, তিনটে বিষয়ে আবার। প্রথমত এটা মনে রাখতে হবে যে জাতিসংঘ একটি সামরিক শক্তি নয় এবং এটি একটি রাষ্ট্র নয়। জাতিসংঘের একটি নৈতিক ভূমিকা আছে এবং সেই নৈতিক ভূমিকাটি জাতিসংঘ পালন করতে চেষ্টা করে। জাতিসংঘের সদস্যপদ চাঁদার ভিত্তিতে নয়, জনসংখ্যার ভিত্তিতে নয়, প্রত্যেকটি দেশই সম অধিকার সেখানে আছে, একটি ভোট একটি রাষ্ট্র, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে জাতিসংঘের ভেতরে যারা কাজ করেন তারা প্রত্যেকেই জানেন যে উন্নয়নশীল দেশগুলো, উন্নয়ন উন্মুখ দেশগুলো, তাদের একটা বিশেষ ভূমিকা আছে। G77-এর একটা ভূমিকা রয়েছে এবং আমরা যদি বলি যে উন্নয়নশীল দেশগুলো সবাই সমসত্তা সম্পন্ন এবং একই দৃষ্টিভঙ্গি, তাও কিন্তু নয়, এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণেও কিন্তু তাদের একটি ভূমিকা আছে। আর তৃতীয় কথা হচ্ছে, যদিও জাতিসংঘ একটি আন্তঃরাষ্ট্রমূলক সংস্থা কিন্তু এখানে সুশীল সমাজের ভূমিকা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আর্থিক এবং সামাজিক উন্নয়ন প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে জাতিসংঘের ভেতরে বাইরে এবং জাতিসংঘের কার্যক্রমের মধ্যেও কিন্তু তাদের ভূমিকাটা অনেক বেশি হচ্ছে। সুতরাং ক্রমান্বয়ে আমার মনে হয় যে জাতিসংঘের সনদ, জাতিসংঘের কার্যক্রম, আমরা বিশ্বের জনগণ, এই যে একটি বিষয়, সেদিকে ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে।
দুজন আরো অপেক্ষা করছেন টেলিফোন লাইনে। ঢাকা থেকে আছেন স্মিতা। হ্যালো।
হ্যালো, হ্যাঁ, আমি ঢাকা থেকে স্মিতা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে ইউএন এর অবস্থান কি আরো জোরালো হওয়া উচিত নয়?
আরো একজন আছেন কলকাতা থেকে, কৃষ্ণ গোপাল দাস। হ্যালো।
হ্যালো, কলকাতা থেকে কৃষ্ণ গোপাল দাস বলছি। জাতিসংঘের এই যে বিভিন্ন কার্যকলাপ চলছে বা ক্রিয়াকলাপ চলছে, সারা পৃথিবীতেই তো সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে, এতে জাতিসংঘের ভূমিকা কতদূর?
ধন্যবাদ। সিরিয়া প্রসঙ্গে স্মিতা প্রশ্ন করেছেন ঢাকা থেকে, ওই ব্যাপারটি নিয়ে আগে আমরা আলোচনা করি। অধ্যাপক আমিনা মোহসেন,
অ্যাকচুয়ালি দেখেন, এটা যেটা মানে প্রফেসর অমিয় সরকারও বলেছেন এবং ডক্টর সেলিম জাহান,
প্রফেসর অমিয় চৌধুরী,
জাতিসংঘ তো কোনো রাষ্ট্র না, মানে এখানে জাতিসংঘ এবং এটা কোনো সুপ্রা ন্যাশনাল বডিও না, কোন দেশের সভরেনটিতে হস্তক্ষেপ করতে পারে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেটা এটা করতে পারে, মানে এখানে জাতিসংঘের ভিতরে যে যারা মেম্বার স্টেটস আছে তাদের উপরে এক ধরনের প্রেশার এক্সার্ট করতে পারে, তাও আমাদেরকে চিন্তা করতে হবে কোন বডিটা প্রেশার এক্সার্ট করবে। আমাকে তো জাতিসংঘের বিভিন্ন ইয়েগুলোকে দেখতে হবে।
আমরা সিরিয়া সম্পর্কে বিশেষত একটু আলোকপাত করি।
না না, আমি সিরিয়া সম্পর্কে এটা বলছি আনিসা, যে এখানে তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে জেনারেল অ্যাসেম্বলি থেকে যদি কোনো একটা জোরালো রেজলিউশন আসে যে এখানে ওরা যেন ডিপ্লোম্যাটিক এফোর্টস গুলোকে একটুখানি ইয়ে করে, কিংবা ইউএন এ যে ইন্সপেকশন টিম আছে যারা কেমিক্যাল ওয়েপন্স গুলোকে দেখছে, সেই টিমটাকে কতটুকু আমি পাওয়ারফুল করতে চাচ্ছি, কিংবা সিকিউরিটি কাউন্সিল একটা স্ট্রং রেজলিউশন দেবে, মানে এগুলোর ভিত্তিতেই তো জাতিসংঘকে এগিয়ে যেতে পারবে। আমার মনে হয় সিরিয়ার ব্যাপারে যেটা, জাতিসংঘ এক ধরনের একটা ব্যালেন্সিং রোল তো প্লে করছে, বিভিন্ন রাষ্ট্র যে ডিসিশন নিবে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু জাতিসংঘকে চলতে হবে।
কৃষ্ণ গোপাল দাসের প্রশ্ন ছিল সন্ত্রাস রোধে জাতিসংঘের ভূমিকা কি। অধ্যাপক অমিয় চৌধুরী,
না, ঘটনাটা হচ্ছে সন্ত্রাস রোধে যদি একটা রাষ্ট্র, ওই আমিনা বলেছেন অধ্যাপিকা যে ইন্টারন্যাশনাল বডি ইউনাইটেড নেশনস, কিন্তু এর কোনো বাধ্যতামূলক ক্ষমতা, কোনো রাষ্ট্রের উপরে কিছু চাপিয়ে দেবার মতো ক্ষমতা এর নেই, রাজনৈতিক ক্ষমতায় এ একদম ঠুঁটো। সুতরাং সেই দিক থেকে, এবং বিশেষত 1945 পরে যে সমস্ত দেশগুলো উঠে এলো, মানে বড় দেশগুলো, সুপার পাওয়ার ইত্যাদি, যেমন ধরুন সোভিয়েত রাশিয়া বা আমেরিকা ইত্যাদি, এরা তখন মনে করলো যে আমাকে যদি একটা খারাপ কথা বলতে দেন তাহলে আমি বলি, সেটা হচ্ছে যে দুটো দেশ, ইউনাইটেড স্টেটস আমেরিকা অ্যান্ড সোভিয়েত রাশিয়া, দুদিকে দুই মাস্তানের মতো ব্যবহার তারা করছিলেন, এবং তারাই অনেকটা ক্ষেত্রেই এই প্রাথমিক স্তরে ইউনাইটেড নেশনসের যে চলন, সেই চলনকে অনেক স্লট করে দিয়ে গিয়েছেন। এখন ঘটনাটা হচ্ছেই যখন একটা দেশে ভীষণভাবে উদ্বিগ্ন হচ্ছে তারা, অথবা নির্যাতিত হচ্ছে তারা টেরোরিজমের ব্যাপারটায়, এখন টেরোরিজমটা দমন করার দায়িত্ব হচ্ছে তো স্টেট প্লেয়ারের, অর্থাৎ যে স্টেট সেই স্টেটকে সেটা দমন করতে হবে। এখন স্টেট যদি ইউনাইটেড নেশনসকে আমন্ত্রণ করে যে আমরা পারছি না তোমরা এসো, সেই ক্ষেত্রে ইউনাইটেড নেশনস ইন্টারফিন করতে পারে, তাছাড়া কী করে করবে, করতে পারে না। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা আছে যে আমাদের এই সিকিউরিটি প্যারাডাইমটার একটা সিকিউরিটি একটা নতুন প্যারাডাইমে পৌঁছেছে সিকিউরিটি, সেটা হচ্ছে যে একজন বলে রেফার করেছিলেন খানিকটা যে আমরা সবসময় একটা দেশের বা রাষ্ট্রের সিকিউরিটি অর্থাৎ সভরেনটি আমাদের আছে, অথবা আমাদের সিকিউরিটি রক্ষা করবার দায়িত্ব আমার, আমার এই সিকিউরিটিকে যদি কেউ জিওপার্ডাইজ করে আমার তাহলে তাকে তার উপরে আমার আক্রমণ করবার অধিকার আছে। এখন বর্তমানকালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1948 টেন্থ ডিসেম্বর যে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস চার্টারটা তৈরি হয়েছিল, সেই চার্টারে বলা হয়েছে যে মানুষের কতগুলো মৌলিক অধিকার আছে, কতগুলো মানবিক অধিকার আছে, এই মানবিক অধিকারগুলোকে লঙ্ঘন করা উচিত হবে না। ইউনাইটেড নেশনস ওই চার্টারটাকে পৃথিবীর সমস্ত দেশে দিয়ে দিয়েছে, দিয়ে বলা হলো যে তোমরা প্রত্যেকেই এই চার্টারটা মেনে চলতে চেষ্টা করো। ভারতবর্ষের ক্ষেত্রে বলছি, ধরুন এখানে 28টা স্টেট আছে, ইউনাইটেড নেশনসের এই বার্তাটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে ওই 28টা স্টেটই সবাই গ্রহণ করেনি, আজ পর্যন্ত গোটা 10 স্টেট এটা ব্যবহার করেছে, অর্থাৎ স্টেট হিউম্যান রাইটস কমিশন। এখন এই হিউম্যান রাইটস কমিশন যদি ঠিক মতো কাজ করে এবং সেটা যদি সরকারকে, মানে যে সরকার চালাচ্ছে আমাদের একটা দেশের, সেই সরকারের উপর যদি একটা প্রভাব বিস্তার করতে পারে, তাহলে এই এইসব ব্যাপারগুলো খানিকটা নিষ্কৃতি করা সম্ভব টেরোরিজম থেকে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই হিউম্যান রাইটস কমিশনের যে বক্তব্য বা যে রিডিং বা রিপোর্ট, সেগুলোও কিন্তু স্টেটের পক্ষে, মানে গভর্নমেন্টের পক্ষে কম্পালসারি নয়। এই দিক থেকে একটা ওলট পালট গোলমাল ঘটে গেছে। সুতরাং যদি একটা স্টেট তার নন স্টেট অ্যাক্টার যারা ভেতরে আছে, যেটাকে অনেক সময় সুশীল সমাজ বলা হয় বা বলছেন, তারা যদি সর্বসম্মতিক্রমে এসে কোনো একটা আন্তর্জাতিক সংস্থাকে বলেন যে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিন, সেটা হতে পারে। আরেকটা ব্যাপার যেটা, একটা কথা বলে ছেড়ে দিচ্ছি, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস যখন গড়ে উঠলো, তার আগে পৃথিবীতে কতগুলো রিজিওনাল অর্গানাইজেশন গড়ে উঠেছিল, আমাদের এখনো গড়ে উঠেছে, আমাদের অকার্যকরী হয়ে থাকে কিন্তু আছে, যেমন সার্ক। সুতরাং এই রিজিওনাল যে ফোর্সেসগুলো, সেইগুলোর যে অর্গানাইজেশন, তারা যদি সত্যি তাদের কার্যকরী ভূমিকায় দাঁড়াতে পারে, এক হতে পারে, তাহলে স্বভাবতই ইউনাইটেড নেশনসের কাছ থেকে আমরা যে আশা করছি যে জিনিসটা, যে অ্যাকশনটা অথবা যে নীতিটা, সেই নীতিটা কিন্তু এদের মাধ্যমেও খানিকটা কাউন্টার হতে পারে। রিজিওনাল অর্গানাইজেশনগুলো যদি, যেমন ধরুন সার্ক অর্গানাইজেশন, এখানে পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, এরা তিনটা যদি মিলিত হয়ে বলে যে না, পাকিস্তানে যে টেরোরিজমটা চলছে, পাকিস্তানে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারতবর্ষে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, এগুলো আমরা করতে দেবো না।
অধ্যাপক অমিয় চৌধুরী, আমরা আবার ফিরে আসবো এই প্রসঙ্গে, কারণ রিজিওনাল অর্গানাইজেশনের কথা আপনি বলেছেন, আঞ্চলিক সংস্থা গুলোর কথা, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ ধরে চট্টগ্রাম থেকে একজন শ্রোতা অপেক্ষা করছেন, সালাউদ্দিন, হ্যালো।
জি, আমি সালাউদ্দিন বলছিলাম বাংলাদেশের চট্টগ্রাম থেকে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মুখ্য ভূমিকা পালন করে এসেছে, বিশ্বের বিভিন্ন দেশের, এক দেশের সাথে অন্য দেশের বৈরী মনোভাব এবং অনেক দেশের আভ্যন্তরীণ অবনতিশীল পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় নিয়ামক শক্তি হিসেবে জাতিসংঘ কাজ করে থাকে। আমার প্রশ্ন হলো, জাতিসংঘ স্বাধীনভাবে তাদের নীতি এবং অবস্থান থেকে পূর্ণ মাত্রায় তাদের ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে আসন্ন অধিবেশনে তার অবকাঠামোগত কিংবা আইনগত কোনো দিক পরিবর্তন করবে কিনা?
ধন্যবাদ। ডক্টর সেলিম জাহান, জাতিসংঘের কোনো আইনগত বা কাঠামোগত দিক দিয়ে কোনো রকমের পরিবর্তন সাধনের অবকাশ আছে কি না? তিনি অবশ্য আসন্ন সম্মেলনে, এই সম্মেলনের কথাই বলেছেন, এখানে তো অবশ্যই সেরকম কিছু হচ্ছে না আমরা জানি, কিন্তু এর অবকাশ কতখানি?
এটার অবকাশ অনেকখানি রয়ে গেছে, এটার প্রয়োজনীয়তাও প্রত্যেকেই উপলব্ধি করছেন, এবং এটা তো একদিনে হবে না বা এটা একটা সম্মেলনের মাধ্যমেও হবে না। যেহেতু জাতিসংঘ একটি আন্তঃরাষ্ট্রমূলক সংস্থা, সুতরাং জাতিসংঘের সদস্য যারা আছেন তাদের মধ্যে আলোচনা হচ্ছে, সুশীল সমাজের মধ্যে আলোচনা হচ্ছে, এবং নানান রকম প্রস্তাব আসছে। যেমন একটা প্রস্তাব এসছে যে নিরাপত্তা পরিষদে যে ভেটো ক্ষমতা সেটা যাতে না থাকে। আরেকটা প্রস্তাব এসেছে যে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের যদি বাড়াতে হয় সেটা পাঁচে কেন থাকবে, সেটাকে যদি বাড়ি আমরা দশ করি তাহলে হয়তো জনবহুল দেশ যেগুলো আছে বিশ্বে সেই জনবহুল দেশগুলো থেকে উন্নয়ন বিশ্ব থেকে তার প্রতিনিধিত্ব হতে পারে। এটা আবার বলা হচ্ছে যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ যেটা আছে তার গঠন, তার সনদ সেটাকে বদলানো যেতে পারে কিনা। সুতরাং এগুলো আলোচনা করা হবে, এগুলো বিশদভাবে বিশ্লেষণ করা হবে। এটার অবকাশ আছে, এটার প্রয়োজনীয়তাও প্রত্যেকে স্বীকার করেন, কিন্তু একটি কথা আমি বলতে চাই যে যেগুলো উন্নত উন্মুখ দেশ যেমন ব্রাজিল, ভারতবর্ষ, চীন, তারা শুধু অর্থনৈতিক দিক থেকে উন্নতি করলেও হবে না, অর্থনৈতিক শক্তিধর হলেও হবে না। তারা যদি বিশ্বের এই ব্যাপারে একটি জোরালো ভূমিকা রাখতে চায় তাহলে পরে বিশ্বের যে ক্ষেত্রে তাদের যে দায়িত্বটা আছে, অন্যান্য দেশগুলোর প্রতি তাদের যে দায়িত্বটা আছে, সে দায়িত্বটাকে তাদের বহুমাত্রিক দিক থেকে দেখতে হবে, শুধু দ্বিপাক্ষিক দিক থেকে দেখলে হবে না।
ধন্যবাদ। আমার মনে হয় যে আমি এটা এই ব্যাপারে যাওয়ার আগে একটু বলছি যে কারো ফোনের পেছনে কোন রকম একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে, তো অনুগ্রহ করে যদি এই শব্দটা বন্ধ করতে পারেন তাহলে পরিষ্কারভাবে শোনা যাবে। আমি ঠিক বুঝতে পারছি না কারো,
আমি ইউনাইটেড নেশনসের যে ভদ্রলোক বললেন তার কথা আমি দু একটা কথা বলি,
নিশ্চয়ই
খুব সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে সম্মেলনটা হতে যাচ্ছে কাল থেকে, প্রত্যেক দেশের প্রাইম মিনিস্টার ইত্যাদি যাচ্ছেন, তারা যাচ্ছেন
সম্মেলন বস্তুত গতকালই শুরু হয়ে গেছে, বলুন।
হ্যাঁ, সেটাই বলছি, কালকে তো অনেকে যাবে না, সুতরাং আমাদের এখানে না আপনাদের ওখানে, তো ন্যাচারালি তাদের ভেতরে এইগুলো ইউনাইটেড নেশনসে প্রচুর ভালো ভালো লোক কাজ করেন, বড় স্কলার আছেন, সবাই আছেন, কিন্তু তারা যদি কতগুলো ওয়ার্কিং পেপার এইভাবে তৈরি করে দেন, যেহেতু উনি ইউনাইটেড নেশনসে চাকরি করেন, সেই জন্য বলছি যে আপনারা প্রত্যেকটা সম্মেলনেই অন্তত কতগুলো জিনিসের ওয়ার্কিং পেপার তৈরি করে ব্রিং ইট টু দি ফোকাস অফ দ্য হেড অফ দ্য স্টেট পার্টিসিপেটিং ইন ইট, যেটা আগে বললেন উনি আর কি। সুতরাং ইউনাইটেড নেশনসের আগামী মানে এই যে সম্মেলন চলছে এর কোনো ভূমিকা হবে না এটা ঠিকই, কিন্তু ভবিষ্যতের জন্য এটা কিন্তু সম্ভব, ইউনাইটেড নেশনস থেকে যদি কিছু ওয়ার্কিং।
হ্যাঁ, আমরা আমাদের আমাদের আরও অনেক অতিথি প্রশ্নকর্তারা আছেন, আবারও একটু বলি যে কারো টেলিফোনের দিক দিয়ে একটা শব্দ আসছে, আমি ঠিক বুঝতে পাচ্ছি না এই শব্দটি কোথায় আর থেকে আসছে, এই শব্দ যদি একটু বন্ধ করেন করা যায় তাহলে ভালো হয়। পাখা হতে পারে, এসি হতে পারে, কিংবা অন্য কিছু হতে পারে, মশলার যন্ত্র। আমরা আমাদের আরেকজন প্রশ্নকর্তা আছেন দোহা কাতার থেকে, নূর মোহাম্মদ, হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম, নূর মোহাম্মদ দোহা কাতার থেকে বলছি। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বে যুদ্ধ বিগ্রহ পরিহার করে শান্তি ও স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। সম্মানিত প্যানেলে আমার প্রশ্ন হলো, শান্তি প্রতিষ্ঠা জাতিসংঘের ভূমিকা সম্পূর্ণ ব্যর্থ নয় কি? যেমন রাসায়নিক ও পারমাণবিক অস্ত্র মুসলিম দেশে অবৈধ হলে অমুসলিম দেশে অবৈধ হবে না কেন? আর এই অস্ত্র সারা বিশ্বে কারা সরবরাহ করতেছেন, বিস্তারিত জানাবেন কি? ধন্যবাদ সবাইকে।
নূর মোহাম্মদের প্রশ্ন ছিল তার কথায় যে যদি এই অস্ত্র মুসলিম দেশে অবৈধ হয় তাহলে অমুসলিম দেশে অবৈধ হবে না কেন? আমিনা মোহসেন,
অ্যাকচুয়ালি উনি যেটা কোয়েশ্চেন করেছেন এটা তো খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন, মানে মানে এবং এটা নিয়ে তো মানে আজকে যে পৃথিবীতে আমরা সন্ত্রাসবাদ বলি কিংবা রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম বলি, অনেক কিছু পিছনে তো এটা একটা মূল কারণ হিসেবে দাঁড়িয়েছে। বাট এটাকে একসেপ্ট করে নিয়ে আমি বলছি যে জাতিসংঘের এখানে ভূমিকা যেটা থাকতে পারে, জাতিসংঘে একটা কমিটি আছে ফর দ্য ডিসআর্মমেন্ট, সেই কমিটিটা যদি একটা আরো মানে প্রোঅ্যাক্টিভ একটা ভূমিকা নিতে পারে এবং আরো সেখানে আমাদের মতো দেশগুলো মানে এই ডিমান্ড গুলো রেজ করতে পারে যে না একটা ডিনিউক্লিয়ারাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড মানে প্রোগ্রেসিভ, এটা আছে অলরেডি জাতিসংঘে একটা অর্গানাইজে মানে একটা সংস্থা আছে, সেটা কতটুকু এফেক্টিভ হবে এই এটা ব্যাপারে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বিশ্ব রাজনীতি যেভাবে চলছে আমার মনে হয় না এটা মানে প্র্যাকটিক্যাল, বাট যেটা আমরা সামনে নিয়ে আসতে পারি যে এটা যে একটা প্যারাডক্স কিংবা এখানে যে একটা কন্ট্রাডিকশন আছে সেটা আমার মনে হয় যে জেনারেল অ্যাসেম্বলিতে যে রাষ্ট্র আমাদের যখন সরকার প্রধানরা থাকে এই কন্ট্রাডিকশন গুলোকে খুব সুন্দর করে সামনে নিয়ে আসতে পারে। এবং আমার মনে হয় ইরান তারপরে আরো বিভিন্ন দেশ এই চ্যালেঞ্জটা ছুড়ে
আমাদের সামনে এখন সময় খুব কম, আমরা প্রশ্নগুলো আরো দু একটা নিয়ে নিচ্ছি এবং একসঙ্গে আমরা উত্তরের জন্য যাব। যশোর থেকে ফোন করেছেন শ্রাবণী সুর। হ্যালো
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্যানেলের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, ইদানিংকালে জাতিসংঘের ভূমিকা বিভিন্ন ভাবে আলোচিত হচ্ছে এবং বিভিন্ন বিতর্কেরও জন্ম দিচ্ছে জাতিসংঘ। যদিও অতীতে জাতিসংঘের কিছু ইতিবাচক অর্জন ছিল, যেমন দেখা যায় যে 90 সালে কুশাগরীয় যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘ একটি বড় ধরনের সাফল্য পেয়েছিল। জাতিসংঘের সেই সাফল্যের সঙ্গে আরেকটি সাফল্য ছিল এর সালভাদর এবং কাম্পুচিয়া সমস্যা সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা। তা সত্ত্বেও আমরা লক্ষ্য করছি ইদানিং কালে যে জাতিসংঘ উন্নয়নশীল দেশগুলোর প্রতি আদৌ আন্তরিক নয়, বরং এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে একটা নীরব প্রচ্ছন্ন সহযোগিতা জাতিসংঘ থেকে দেওয়া হচ্ছে বলে আমার মনে হয়। এই অবস্থাতে জাতিসংঘের নিরপেক্ষ ভূমিকা পালন করতে কি ধরনের ক্ষমতা প্রয়োগ করা দরকার, বা আদৌ কি জাতিসংঘের পক্ষে সম্ভব বৃহৎ শক্তির প্রভাব বলয় থেকে বাইরে বেরিয়ে আসা? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘের সাফল্যের ইতিহাস কিন্তু খুব সংক্ষিপ্ত, ব্যর্থতার ইতিহাসটা অনেক অনেক বেশি। আমরা দেখতে পাই যে সন্ত্রাসী কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আফগানিস্তান সহ গোটা বিশ্বই এখন ছড়িয়ে পড়েছে, এখানে কিন্তু জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে, অনেকটা নখদন্তবিহীন সেই ভূমিকা তাদের। আমাদের বাংলাদেশের দুদকের সঙ্গে তাকে তুলনা করা যেতে পারে বলে আমার মনে হয়। এই অবস্থান থেকে জাতিসংঘ তার শক্তি অর্জন করবার জন্য কোন ধরনের কাঠামোগত পরিবর্তন কি জাতিসংঘের দরকার? ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ। কলকাতা থেকে আমাদের আরেকজন শ্রোতা রয়েছেন, পল্লব মুখোপাধ্যায়। হ্যালো,
নমস্কার, আমি ভারতবর্ষের কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায় বলছি। আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব শান্তির ক্ষেত্রে রাষ্ট্রসংঘের উপস্থিতি প্রায় 6 দশকের। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব আর্থ রাজনৈতিক প্রেক্ষিতে শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক উন্নয়নের সপক্ষে পদক্ষেপের অগ্রাধিকারের ক্ষেত্রে পুরনো নীতি আঁকড়ে থেকে রাষ্ট্রসংঘের উদ্দেশ্য সাধন কি সম্ভব? ইসরায়েল, লিবিয়া, আফগানিস্তান এবং সিরিয়ার ব্যর্থতাকে দাবি করে না যে মার্কিন মুখাপেক্ষিতার অচলায়তন ভেঙে আরো বেশি নিরপেক্ষ হয়ে ওঠার প্রয়োজন? বলে নাকি নিরাপত্তা পরিষদে ভারতবর্ষের মতন দ্রুত উন্নয়নশীল এবং শান্তিকামী দেশের পরমত্সহিষ্ণু উচ্চারণের স্থায়ী প্রতিনিধিত্ব সময়ের বিচারে একান্ত জরুরি?
আসলে এই প্রশ্ন যারা করেছেন শ্রাবণী সুর এবং পল্লব মুখোপাধ্যায়, তাদের প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। অনেকখানি তাদের কিছুটা ক্ষোভ, কিছুটা হতাশা, কিছুটা জিজ্ঞাসা রয়েছে। কাঠামোগত পরিবর্তন সম্পর্কে আমরা আলোচনা করেছি, শক্তির প্রভাব বলয় থেকে বাইরে বেরিয়ে আসা শ্রাবণী সুরের এই প্রশ্নটি ছিল। ডক্টর আমিনা মহসিন, খুব সংক্ষেপে
দেখুন, এখানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ধরনের প্রশ্ন আসছে, আমার মনে হয় যে এক ধরনের একটা মিসপারসেপশন কাজ করছে যে জাতিসংঘ একটা মিলিটারি অ্যালায়েন্স। এটা কিন্তু মিলিটারি অ্যালায়েন্স না। তো আমি এটাকে দুদকের সাথে, বাংলাদেশের দুদকের সাথে তুলনা করব না, কারণ আমার মনে হয় যে সামাজিক আর অর্থনৈতিক ক্ষেত্রে জাতিসংঘ যথেষ্ট একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছে। ওনার যে প্রশ্নটা ছিল যে বৃহৎ শক্তির বলয় থেকে, এখানে আবারও আমি বলবো যে এই বলয় থেকে বের হয়ে আসার জন্য অফকোর্স আমরা যারা যে নাগরিক সমাজ আছে প্লাস যে ডেভেলপিং কান্ট্রিজ আছে তারা কতটুকু প্রোঅ্যাক্টিভ একটা রোল প্লে করতে পারবে, কতটুকু লবিং করতে পারবে, সেটা উপরে নির্ভর করবে। কিন্তু আমি লাস্টের কথা যেটা বলতে চাচ্ছি যে এটাও আমাকে মাথায় রাখতে হবে যে জাতিসংঘের বাজেটের কতটুকু মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে, সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাকে এই পরিবর্তনগুলো চেষ্টা করতে হবে। আদারওয়াইজ মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফান্ড বন্ধ করে দেয়, আজকে জাতিসংঘ
অধ্যাপক অমিয় চৌধুরী, অধ্যাপক আমিনা মহসিন এবং ডক্টর সেলিম জাহান, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই হ্যালো ওয়াশিংটনের সংকলন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত। ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।